الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل এর দর্শক শ্রোতা আল্লাহর দয়ায় আরো একবার অনুষ্ঠান কুরআন কি বলে নিয়ে উপস্থিত হয়েছে আর আল্লাহর দয়ায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন জানাশিন আমির আহলে সুন্নাত মাওলানা উবায়দ রাজা আত্তারি মদনী মুদাজিল্লা ওয়াল আলী। গত পর্বে আমরা যাকাতের ফজিলত এবং যাকাত আদায় না করার শাস্তি সম্পর্কে আমরা অনুষ্ঠান করেছিলাম, আর আজ আমরা ইনশাআল্লাহ যাকাতের মাসআলা এবং আহকাম প্রসঙ্গে আলোচনা করব, প্রশ্ন করব জানাশিনে আমির আহলে সুন্নাতের নিকট এবং উত্তরও নিব। শেষ অবধি প্রোগ্রাম দেখতে থাকুন, আল্লাহ চাইলে অনেক বেশি ইলমে দিন ইনশাআল্লাহ অর্জন হবে। দুরুদে পাকের ফজিলত অন্তর্ভুক্ত করব অনুষ্ঠানে, অতঃপর জানাশিনে আমির আহলে সুন্নাতের নিকট হাজিরি দিব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় ইরশাদ হচ্ছে, আমার উপর অধিকারে দুরুদে পাক পড়ো, নিঃসন্দেহে তোমাদের দুরুদে পাক পড়া তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এটা বলুন, পূর্বে আমাদের যে অনুষ্ঠান হয়েছে সেখানে আলোচনা হয়েছিল ফজিলত প্রসঙ্গে এবং যাকাত আদায় না করার শাস্তি প্রসঙ্গে, হুজুর এটা বলুন যে যাকাত কার উপর ফরজ? প্রত্যেক মুসলমানের উপর কি যাকাত ফরজ, নাকি কোনো বিশেষ ব্যক্তিদের উপর যাকাত ফরজ?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দেখুন, বিষয়টা হচ্ছে প্রথমে তো জিজ্ঞাসা করুন যে যাকাত কত প্রকার রয়েছে।
তো ঠিক আছে হুজুর, এটা ইরশাদ করুন যাকাত কত প্রকার।
হ্যাঁ, দেখুন প্রাথমিক পর্যায়ে যাকাত দুই প্রকার।
জি,
এক তো হলো সম্পদের যাকাত আর দ্বিতীয় ব্যক্তির যাকাত।
জি,
অর্থাৎ সাদকায়ে ফিতর।
আচ্ছা, সাদকায়ে ফিতর যেটা সেটাকেও যাকাত বলা হয়।
সেটাকেও যাকাত বলা হয়। যাকাত সাদকায়ে ওয়াজিবের অন্তর্ভুক্ত। সুতরাং ব্যক্তির যাকাত হচ্ছে সাদকায়ে ফিতর।
জি।
আচ্ছা, এটা তো হলো প্রাথমিক পর্যায়ের দুই প্রকার, বাকি রইল সম্পদ। সুতরাং সম্পদের যাকাতেরও দুই প্রকার।
জি,
এক তো হচ্ছে স্বর্ণ রৌপ্যের যাকাত আর দ্বিতীয় হচ্ছে ব্যবসার সম্পদ, গবাদি পশু, কৃষিকার্যের আর ফলের যাকাত, যাকে উসুর বলা হয়।
জি।
আচ্ছা, এখন ঠিক আছে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা সম্পদের যাকাত প্রসঙ্গে।
ঠিক আছে, উসুর অন্য কোনো সময়।
উসুর অন্য কোনো সময়ে ইনশা আল্লাহ তাআলা। সুতরাং দেখুন, যাকাত প্রত্যেক জ্ঞানবান, প্রাপ্ত বয়স্ক, স্বাধীন মুসলমানের উপর ফরজ, যেখানে এই শর্তসমূহ পাওয়া যাবে। আমি যা বর্ণনা করব, নিসাব পরিমাণ মালিক হওয়া এক, দ্বিতীয় হচ্ছে যেমন বৃদ্ধিশীল সম্পত্তি হওয়া, আর তৃতীয় হচ্ছে সম্পত্তি তার আয়ত্তে থাকা, চতুর্থ নিসাব তার মৌলিক চাহিদা তথা প্রয়োজনীয় সামগ্রীর চেয়ে অধিক হওয়া। আচ্ছা, পঞ্চম ঋণমুক্ত সম্পদ থাকা, ঋণমুক্ত হওয়া। নাম্বার ৬ একই সম্পদ এক বছর অবশিষ্ট থাকা। তো এখন জ্ঞানবান, প্রাপ্ত বয়স্ক, স্বাধীন মুসলমানের উপর যাকাত ফরজ হবে।
ঠিক আছে হুজুর, আপনি যে পরিভাষা ব্যবহার করলেন, টার্মিনোলজিস আপনি বর্ণনা করেছেন যা ফিকহি পরিভাষা, কাজেই এর কিছু বিস্তারিত বিবরণ দিন। জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক, স্বাধীন মুসলমান।
এখন দেখুন, যখন জ্ঞানবান বলবো তাহলে পাগলামির অংশীদারিত্ব নেই।
জি।
পাগলের অংশ নেই।
জি।
ঠিক আছে, প্রাপ্তবয়স্ক বললে অপ্রাপ্তবয়স্কের অংশীদারিত্ব নেই, আর স্বাধীন তো বর্তমান সময় মুসলমান স্বাধীনই। ঠিক আছে, পূর্ববর্তী সময়ে পরাধীন ছিল।
জি।
আর বর্তমান সময় তো মুসলমান স্বাধীন।
ঠিক আছে হুজুর, এই চারটি তো প্রাথমিক আলোচনা হয়ে গেল, জ্ঞানবান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, স্বাধীন হওয়া, মুসলমান হওয়া। আচ্ছা, আপনি এরপর কয়েকটি কঠিন শব্দ ব্যবহার করেছিলেন, নিসাব পরিমাণ মালিক হওয়া, এর দ্বারা উদ্দেশ্য কি?
দেখুন, নিসাবের মালিক হওয়া দ্বারা উদ্দেশ্য হলো ওই ব্যক্তির নিকট ৭.৫ তোলা স্বর্ণ থাকা।
জি।
অথবা ৫.৫ তোলা রূপা হোক।
জি।
অথবা এর সমপরিমাণ টাকা থাকুক, অথবা এর সমপরিমাণ ব্যবসার সম্পদ হোক, অথবা এর সমপরিমাণ মৌলিক চাহিদা থেকে অধিক সম্পদ থাকা, মৌলিক চাহিদা কি, অর্থাৎ ওইসব জিনিসপত্র যা দৈনন্দিন জীবন অতিবাহিত করার জন্য প্রয়োজন হয়।
জি,
তো এখন সে মালিকে নিসাব।
আচ্ছা হুজুর, দ্বিতীয় যে বাক্যটি ছিল, আপনি মালিকে নিসাবের বিস্তারিত বিবরণ দিয়েছেন। দ্বিতীয় আপনি বলেছিলেন যে যার উপর জাকাত ফরজ হবে, নিসাব বৃদ্ধিশীল হওয়া, এর দ্বারা কি উদ্দেশ্য?
বৃদ্ধিশীল নিসাবের অর্থ হচ্ছে বৃদ্ধিশীল সম্পদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সম্পদ বৃদ্ধি পায়। এখন এটা হাকিকাতান বৃদ্ধি পাক বা হুকমান।
জি,
যেমন মনে করুন এর বৃদ্ধি হওয়া হয়তো ব্যবসার মাধ্যমে হবে, অর্থাৎ ব্যবসার মাধ্যমে বাড়বে।
জি,
অথবা প্রজন্ম বৃদ্ধির উদ্দেশ্যে পশুসমূহকে জঙ্গলে ছেড়ে দিলেও হয়ে যাবে।
জি,
অথবা সেই সম্পদ যে আছে না, দৃষ্টিগত অর্থাৎ সূচনাগত দিক দিয়েই তা বৃদ্ধিশীল হবে, যেমন স্বর্ণরূপা।
জি, মালে নামি দ্বারা উদ্দেশ্য যা বৃদ্ধি পায়।
যা বৃদ্ধি পায়,
ঠিক আছে হুজুর। এটা বলুন যে নিসাব ব্যক্তির আয়ত্তে থাকা, এর দ্বারা উদ্দেশ্য কি, অর্থাৎ নিসাবে ব্যক্তির আয়ত্তেধীন থাকা, এর দ্বারা উদ্দেশ্য কি?
আচ্ছা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেমন আমাদের এখানে দেখবেন অনেক সময় এমন বন্ধকস্বরূপ কোনো কিছু রাখা হয়, যেমন কারো নিকট, যেমন মনে করুন সাত তোলা স্বর্ণ আছে।
জি,
অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ আছে। এখন সেই সাড়ে সাত তোলা স্বর্ণ বন্ধক রাখল এবং এর বিনিময়ে তার থেকে ঋণ নিল। এখন যেহেতু ওই স্বর্ণ তার আয়ত্তে নেই,
জি,
ঠিক আছে, এখন সে রেখেছে বন্ধকস্বরূপ অন্য ব্যক্তির কাছে।
আচ্ছা, যার নিকট রেখেছে তার আয়ত্তে আছে,
শুধুমাত্র তার আয়ত্তে আছে।
জি,
মালিক সে, কিন্তু আয়ত্তে তার।
জি,
কিন্তু দেখুন তাদের উপরে জাকাত ফরজ হবে না, না ওই ব্যক্তির উপর হবে, না যে রেখেছে তার উপর হবে, না রক্ষকের উপর হবে।
কেন হুজুর হবে না কেন?
জি, শরীয়তের হুকুম, যার কাছে রাখা আছে সে তো মালিকই না, আর যে সম্পদ রেখেছে তার আয়ত্তেই নেই।
ঠিক আছে, অর্থাৎ তার আয়ত্তে পরিপূর্ণ নেই,
সম্পূর্ণ চমৎকারভাবে
বর্ণনা করলেন। হুজুর পরবর্তী বাক্য ছিল নিসাব ব্যক্তির মৌলিক চাহিদার চেয়ে।
দেখুন, মৌলিক চাহিদা অর্থাৎ জীবনের প্রয়োজনীয় সামগ্রী, মানে ওই জিনিস যার মাধ্যমে মানুষ জীবন অতিবাহিত করে থাকে।
জি,
অর্থাৎ এগুলো ব্যতীত মানুষ খুবই বেশি অভাবগ্রস্তে লিপ্ত হয়ে যায়, যেমন থাকার জন্য ঘর, পরিধানের জন্য কাপড়, যানবাহন, ইলমে দিনের সাথে সম্পৃক্ত কিতাবাদি, এবং যে ব্যক্তি রং মিস্ত্রি বা রঙের কাজ করে তার যে রয়েছে না,
ব্রাশ
ইত্যাদি, জি, পেশার সাথে সম্পৃক্ত যা আছে সেই বস্তুসমূহ।
ঠিক আছে হুজুর, এটা বলুন সম্পদ দেনামুক্ত হওয়া ধর্মমুক্ত হওয়া নাকি দেনামুক্ত হওয়া?
নিসাব দেনামুক্ত হওয়া,
দেনমুক্ত হওয়া
অর্থাৎ কর্জ থেকে মুক্ত হওয়া,
এক ধরনের কর্জকে বলা হয়েছে।
এক ধরনের কর্জ, দেখুন কর্জ দুই প্রকার, এক হচ্ছে দেনা আর দ্বিতীয় হল কর্জ। যেমন কোনো ব্যক্তি কারো থেকে কিছু টাকা হাওলাত নিল, এটা হচ্ছে কর্জ।
জি,
যদিও বা এটা এক বছরের জন্য হয়।
জি,
ঠিক আছে, হাওলাত নেওয়ার সময় সে বলল আমি তোমাকে আগামী বছর ফেরত দিয়ে দিব, এক মাস পরে আদায় করে দিব। এখন দাতা হাওলাত দিল, এখন চাইলেই দাতা গৃহীতার নিকট দাবি করতে পারে আমার হাওলাত আমাকে ফিরিয়ে দাও, সুতরাং এখন তাকে দিতে হবে।
জি,
আর একটি হচ্ছে দেনা। দেনা কি জিনিস? যেমন কোনো ব্যক্তি কিছু কিনল, এখন গৃহীতা বলল এখন নির্ধারিত হল যে আমি অমুক সময় তোমার টাকা দিব।
উদাহরণস্বরূপ যেমন বাইক দিল অথবা কার দিল,
হ্যাঁ অবশ্যই, বা কলম দিল অথবা মোবাইল, ঠিক আছে, এক মাস পরে আমি পেমেন্ট করে দিব। এখন এক মাসের সন্ধি হয়ে গেল, এক মাস অতিবাহিত হওয়ার পূর্বে সে এখন মোবাইল বিক্রেতা সেই নির্ধারিত টাইমের আগে আসতে পারবে না,
ক্রেতার নিকট চাইতে
পারবে না, ক্রেতার নিকট চাইতে পারবে না, এটা হলো দেনা। আচ্ছা, এটাও খেয়াল রাখতে হবে যে বছরের বিষয়টা ভিন্ন হয় থাকে, শুধু রমজানেই জাকাত ফরজ হয় না, যখন ব্যক্তি নিসাবের মালিক হলো আর বছর পূর্ণ হলো তবেই তার উপর জাকাত ফরজ। এখন মূলত আজকালের যে সময় রয়েছে, কমপক্ষে 63,000 টাকা নিসাবের মালিক হিসেবে ধার্তব্য, হয়তো 63,000 টাকা ব্যবসার সম্পদ হোক অথবা এই পরিমাণের টাকা আছে তার কাছে।
জি,
সুতরাং এখন যদি পুরো 63,000 তার নিজের ব্যক্তিগত টাকা, এর মধ্যে 1,000 টাকাও সে কাউকে ঋণ অর্থাৎ ঋণী নয়, যদি 1,000 টাকাও ঋণী হয় তাহলে বুঝে নিন তার নিকট রইল 62,000 টাকা, সুতরাং এই ক্ষেত্রে সে নিসাবের মালিক নয়।
হুজুর, এখন আপনি বললেন বছর অতিবাহিত হওয়ার কথা, সুতরাং বছর অতিবাহিত হওয়ার ব্যাপারটা আমরা কিভাবে গণনা করব, অর্থাৎ আরবি মাস অনুযায়ী যে আছে সেটা করব মহরম সফর রবিউল আউয়াল, নাকি ইংরেজি মাস অনুযায়ী আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হিসেবে সেট করব, কোন ভিত্তিতে হবে?
আচ্ছা, এক্ষেত্রে আরবি মাস অনুযায়ী গণনা করবে, যেমন মোহাররমুল হারাম, সফরুল মুজাফফার, এটাকে হিজরি সনও বলা হয়, সুতরাং এভাবে গণনা করবে।
হুজুর, এটা ইরশাদ করুন, আরবি মাস অনুযায়ী গণনা হবে তাহলে কি মাসের ভিত্তিতে হবে, সপ্তাহের অথবা দিনের, কোন পদ্ধতিতে বছর পূর্তি হওয়া ধার্তব্য হবে?
এখন দেখুন, এটা এভাবে বুঝুন, কারো কাছে মনে করুন যে নিসাব পরিমাণ মালিক হওয়া এটাকে কি বলে সম্পদ হলো, সুতরাং সে মালিক হলো বারোই রবিউল আউয়ালের দিনের বারোটা বাজে। এখন আগামী বছর যে আসবে না রবিউল আউয়াল, এই বারো রবিউল আউয়ালের বারোটা বাজে আগামী বছর, এখন তার পূর্ণ বছর পূর্তি হবে,
আর এখন যাকাত ফরজ হবে,
এখন যাকাত ফরজ হবে,
ঠিক আছে, আরো শর্তাবলী পাওয়ার ক্ষেত্রে,
আরো শর্তাবলী পাওয়ার ক্ষেত্রে,
জি হুজুর, এটা ইরশাদ করুন যে চলমান বছরে যদি নিসাব কম বেশি হয় অথবা নিসাব শেষ হয়ে গেল তাহলে হুকুম কি?
দেখুন, চলমান বছরে যদি নিসাবে কম বেশি হয় তাহলে তো কোনো সমস্যা নেই,
জি
ঠিক আছে। এখন বছরের শুরুর সময়, বছর শেষের সময় অর্থাৎ বছর পূর্তি হওয়ার সময় তার নিকট নিসাব থাকা শর্ত, অবশ্য চলমান বছরে যদি কমতি হয় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায়, সম্পূর্ণ নিসাব জিরো হয়ে যায়,
সামর্থ্যহীনতা
শেষ হয়ে যায়,
জি,
এখন এই ক্ষেত্রে যখন সে দ্বিতীয়বার সম্পদের অধিকারী হবে, আবার যখন তার কাছে সম্পদ আসবে বছর পূর্তি হবে, এখন তার উপরে যাকাত ফরজ, এখন বছর পূর্তি হবে
যদি কমে যায় সম্পদ।
এখন এখানে দেখুন, এটা খেয়াল রাখতে হবে যে একে তো হলো নিসাবের ভিত্তিতে যাকাত, তার উপর ফরজ কন্টিনিউ, সেটা কত সময় থাকবে, আর দ্বিতীয় বারো রবিউল আউয়ালের দিন বারোটা বাজে, যেমন কারো কাছে, যেমন ১৪৪০ হিজরি কারো কাছে ১০,০০,০০০ টাকা,
জি,
এখন বারো রবিউল আউয়াল ১৪৪১ হিজরি,
জি,
বেলা ১২টায় তার মালিকানায় আসলো ১২,০০০ টাকা, তাহলে সে এখন ১২,০০০ জাকাত দিবে,
জি।
আচ্ছা, এখন বারো রবিউল আউয়াল বেলা ১২টা বাজে, ১৪৪২ হিজরি তার মালিকানা রইল ৫,০০০০ টাকা,
কমে গেল,
কম হয়ে গেল, এখন সে ৫,০০০০ই জাকাত দিবে,
ঠিক আছে। অর্থাৎ যেই তারিখে জাকাতের বছর পূর্তি হচ্ছে সেই তারিখে যতটুকু সম্পদ হবে, যদি সেটা নিসাব পরিমাণ হয় তাহলে সেটার জাকাত হবে, এখন যদি গত বছরের অনুযায়ী কম হলে কম আর বেশি হলে বেশি, ঠিক আছে, জাজাকাল্লাহ। হুজুর, এটা ইরশাদ করুন যে জাকাত কি প্রত্যেক জিনিসের উপর, নাকি কোনো বিশেষ বস্তু আছে, কোনো বিশেষ কি বলে সেটাকে অ্যাসিডস আছে, কোনো বিশেষ সম্পদ আছে যার উপর জাকাত ফরজ?
জাকাত হচ্ছে সামানে আসলি,
জি,
সামানে আসলি কি স্বর্ণরূপা,
জি,
কেননা মুদ্রা যে আছে না, টাকার নোট, ৫০০,০০০ টাকা,
জি,
প্রাইজ বন্ড, এগুলো এর অন্তর্ভুক্ত,
এগুলো স্বর্ণরূপার মধ্যেই গণনা হবে,
জি, এসব অন্তর্ভুক্ত হবে,
জি,
সুতরাং এর উপরও জাকাত ফরজ,
জি, এটা জাকাতের অন্তর্ভুক্ত,
সম্পদের জাকাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, আরো হচ্ছে ব্যবসার সম্পদ, ওই যে বৃদ্ধিশীল সম্পদ আর কি,
জি,
ব্যবসা বাণিজ্যের জন্য দোকানে যে সম্পদ রাখা আছে তার উপর,
জি।
আর তৃতীয় হচ্ছে যে সাইমা অর্থাৎ গবাদি পশু,
জি,
গবাদি পশু যে আছে তার উপর জাকাত ফরজ। আর এরও কিছু ধরন আছে, এর বিস্তারিত জানার জন্য বাহারে শরিয়াত এর পঞ্চম খণ্ড অধ্যয়ন করুন,
জি হুজুর। এটা ইরশাদ করুন, ব্যবসার সম্পদ কাকে বলে?
ব্যবসার সম্পদ ওই সম্পদকে বলা হয় যেটা বিক্রির নিয়তে ক্রয় করা হয়েছে,
জি,
অবশ্যই ক্রয় করার সময় বিক্রির নিয়তে ক্রয় করেনি, অথবা ধরে নিন উত্তরাধিকারী সূত্রে কেউ পেল, যদি সে পরে নিয়ত করে থাকে তাহলে এখনও সেটা ব্যবসার সম্পদ হিসেবে ধার্তব্য নয়,
জি।
উদাহরণস্বরূপ, যেমন কেউ থাকার জন্য বাড়ি ক্রয় করলো, জায়গা ক্রয় করলো, আর এখন তার নিয়ত নেই থাকার, সুতরাং এখন তার নিয়ত হচ্ছে আমি এটা বিক্রি করে দিব, সুতরাং এই ক্ষেত্রে ব্যবসার সম্পদ বলা যাবে না,
জি। হুজুর, ইরশাদ করুন, খুব কমন এক মাসআলা, যখনই যাকাতের ব্যাপারে কথা হয় কোনো না কোনো জায়গা থেকে এই প্রশ্ন অবশ্যই আসে, আর দর্শক শ্রোতারা যারা এখন দেখছে তাদের মাঝেও হয়তো অনেকের অন্তরে এই প্রশ্ন জাগছে, এতটা কমন যে অনেকে হজে যাওয়ার জন্য টাকা জমিয়ে থাকে, অতএব সেগুলো তাদের নিকটই থাকে, অনেক সন্তানাদির বিবাহের জন্য টাকা জমায়, অনেকে ঘর ক্রয় করার উদ্দেশ্যে টাকা জমিয়ে থাকে, সুতরাং এই যে তিন ধরনের জমাকৃত সম্পদ আছে এতে কি যাকাত ফরজ হবে?
হ্যাঁ, দেখুন, এই যে টাকা জমিয়ে রাখা হয় হজ ও উমরা করার জন্য,
জি,
অথবা সন্তানাদির বিবাহের জন্য বা ঘর ক্রয় করার জন্য, অতএব এর উপর ওই হুকুমই প্রযোজ্য হবে, এর উপর জাকাত ফরজ হবে। এখন দেখুন, এই ক্ষেত্রে এমন লোকদের প্রেশান হওয়ার কিছু নেই, অর্থাৎ তারা এরকম ভাবতে থাকে যে আমি টাকা জমা করলাম বাড়ি ক্রয় করার জন্য, সন্তানের বিবাহ দেওয়ার জন্য, হজের জন্য, উমরা করার জন্য, এখন এখান থেকে জাকাত দিলে সম্পদ কমে যাবে,
জি।
তো এমন লোকদের উচিত যে সাহস রাখা। আর পূর্বের একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে জাকাত দেওয়াতে সম্পদ কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়,
জি,
প্রথমে আল্লাহ রাস্তায় দান করুন, তারপর দেখুন এতে কেমন বরকত হয়। আমি অনেককে বলে থাকি আপনার দাড়ি সাদা হয়ে যাবে, কিন্তু হয়তো আপনি বাড়ি ক্রয় করতে পারবেন না, সুতরাং জাকাত আদায় করুন, দেখবেন আপনি ঘরও ক্রয় করতে পারবেন। যদি হজের নিয়তে টাকা জমা করে থাকেন তাহলে জাকাত আদায় করুন, যা ফরজ হয়েছে, হজও নসিব হবে, সন্তানের বিবাহ সম্পন্ন হবে,
ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহুল করিম। বাস আপনি ফরজ আমল করুন আর মনছোট করবেন না, আল্লাহ বরকত প্রদানকারী, আল্লাহ ও তার রাসূলের হুকুম পালন করুন, তারপর দেখুন ইনশা আল্লাহুল করিম কতটা বরকত হয়।
হুজুর এটা ইরশাদ করুন, ব্যবসার সম্পদ যে আছে এর জাকাত কিভাবে বের করব আর নির্দিষ্ট কিভাবে করব এর জাকাতের
মূল নির্ধারণ?
জি,
আপনার উদ্দেশ্য এই তো নয় যে ক্রয় করার সময় যে মূল্য রয়েছে তা দেখবো, নাকি দেয়ার সময়ের মূল্যের কথা বলছেন?
উদ্দেশ্য এটাই যে এক ব্যক্তি ব্যবসার সম্পদ ক্রয় করলো, আর ব্যবসার সম্পদ যে কোনো কিছু হতে পারে, উদাহরণস্বরূপ গাড়ি ক্রয় করেছিল বিক্রয়ের উদ্দেশ্যে, এখন সেই গাড়ি বিদ্যমান আছে, অতএব যখন বছর পূর্তি হবে এখন কতটুকু সম্পদ নির্ভরযোগ্য হবে, যে সময় ক্রয় করেছিল তখনকার নাকি আজকের মার্কেটের প্রাইস অনুযায়ী?
হ্যাঁ দেখুন, সে মনে করুন গাড়ি কিনেছে 10 লাখ টাকার।
জি,
এখন এই গাড়ির মূল্য হয়ে গেল 15 লাখ টাকা, সুতরাং কারেক্ট যে দাম হবে না সেই অনুযায়ী জাকাত আদায় করা হবে।
জি, অর্থাৎ কারেন্ট মার্কেট মূল্য।
হ্যাঁ, কারেন্ট মার্কেট মূল্য অনুযায়ী জাকাত ফরজ হবে
প্রত্যেক বস্তুর ক্ষেত্রে,
সবার জন্য একই নীতিমালা।
জি হুজুর, এটা ইরশাদ করুন যে জাকাত কাকে কাকে দেয়া যাবে।
আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাক ইরশাদ করেন, জাকাত তো একমাত্র তাদের জন্যই, মুখাপেক্ষী এবং অসহায়দের আর নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তরকে ইসলাম দ্বারা ধন্য করা হয়েছে, আর গোলাম আজাদ করার ক্ষেত্রে, আর ঋণগ্রস্তদের এবং আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদেরও, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহ তাআলা জ্ঞাত এবং প্রজ্ঞাময়। ফকির, মিসকিন, কর্মচারী, কৃত দাস, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় মুসাফির, এদেরকে জাকাত দেওয়ার জন্য কোরআনে পাকে আদেশ দেওয়া হয়েছে।
জি,
আচ্ছা দেখুন আমি আপনাকে এখানে একটি সূক্ষ্ম কথা বলছি, দেখুন ফকির আর মিসকিন,
জি
দেখুন উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলার কত বড় দয়া, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়।
জি,
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে জাকাত ফরজ ছিল,
যেটা
কারণের প্রসিদ্ধ ঘটনা, কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে এই অভিসম্পদ, কেননা সে জাকাত দেয়নি। সুতরাং দেখুন ওই সময় যে জাকাত দেওয়া হতো, ওই সময় যে আহলে ইসলাম জাকাত দিতেন মুসলমানগণ, অন্যান্য নবীগণের উম্মত, অতএব ওই সময় কি হতো পূর্ববর্তী যুগে, অর্থাৎ তারা সম্পদ কোথাও রেখে দিত,
জি
খালি স্থানে,
জি
তখন কি হতো যে বজ্রপাত হতো আর সে সম্পদ জ্বালিয়ে দিত, নিয়ে যেত।
জি,
সুতরাং এই উম্মত দেখুন যেমন ফকিরদের দেওয়া হবে, এসব মিসকিনদের দেওয়া হবে, অর্থাৎ আমি যা আরজ করছি।
জি হুজুর, এটা ইরশাদ করুন, এই যে আপনি জাকাতের অধিকারীদের এক সূচি বর্ণনা করলেন আয়াতে পাকের মাধ্যমে, এখন আমরা কিভাবে বুঝব যে উপস্থিত ব্যক্তি কি জাকাতের অধিকারী নাকি নয়, আমরা তা কিভাবে তদন্ত করব, কি গ্যারান্টি আছে আমাদের কাছে?
হ্যাঁ দেখুন, সেক্ষেত্রে আমরা যাচাই করব, চিন্তা ভাবনা করব তার ব্যাপারে।
জি,
আর যে আছে তদন্ত তো করব।
জি
ঠিক আছে,
পসিবল।
হ্যাঁ, যতটুকু আমাদের দ্বারা সম্ভব, এখন মনে করুন আমরা যাচাই তো করলাম, সুতরাং এখন যেহেতু আমাদের যাচাই করা লাগবে, এমন না যে অন্ধবিশ্বাস করে দিলাম, যাচাই করতে হবে। এখন যদি মনে করুন আমরা জাকাত দিয়ে দিলাম, পরে জানা গেল সে ধনী ছিল, সে তো গরিব ছিলই না যাকে আমরা জাকাত দিয়েছি, এখন যেহেতু আমরা যাচাই করেছি, আমরা তদন্ত করেছিলাম, সুতরাং এখন আমাদের প্রদানকৃত জাকাত আদায় হয়ে গেছে।
হুজুর এটা ইরশাদ করুন, কোন কোন ব্যক্তিদের আমরা জাকাত দিতে পারবো না?
হ্যাঁ দেখুন, অনেক মুসলমান আছে যদিও তারা শরীফ ফকির, কিন্তু জাকাত দিতে পারবো না।
শরীফ ফকির হওয়ার সত্ত্বেও
জাকাত দিতে পারবো না,
কিছু বিস্তারিত বলুন।
হ্যাঁ অবশ্যই।
জি,
নবীর বংশধর সৈয়দজাদা, সৈয়দজাদাদেরকে আমরা জাকাত দিতে পারবো না।
জি
ঠিক আছে, এমনিভাবে যারা হাশেমি,
জি
তাদেরকেও দিতে পারবো না জাকাত। আচ্ছা, নিজের আসল অর্থাৎ নিজের মা বাবা, নানা নানি, দাদা দাদি,
জি
তাদেরকেও জাকাত দিতে পারবে না, এমনকি নিজের বংশধর অর্থাৎ সন্তানাদি, নিজ নাতি নাতনি অথবা দৌহিত্র, এদেরকেও জাকাত দিতে পারবে না।
জি,
এমনকি স্বামী স্ত্রীও একে অপরকে জাকাত দিতে পারবে না। আরও হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরও জাকাত দিতে পারবে না, কেননা সেও বাবার হুকুমে অন্তর্ভুক্ত, বাবা ধনী, সুতরাং সেই হুকুমই পরিগণিত।
আচ্ছা হুজুর, এটা তো সেই সূচি আপনি বর্ণনা করলেন যাদেরকে জাকাত দেয়া যাবে না, অতএব তারা কোন আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে জাকাত দেয়া যাবে?
ভাই বোন একে অপরকে জাকাত দিতে পারবে।
ঠিক আছে, একে
অপর, জি একে অপরকে,
জি
আচ্ছা, চাচাকে দিতে পারবে, ফুফুকে দিতে পারবে, মামাকে দিতে পারবে, পুত্রবধূকে দিতে পারবে, মেয়ের জামাইকে দিতে পারবে,
খালাকেও দিতে পারবো,
খালাকেও দিতে পারবে, সৎ বাবা সৎ মা তাদেরও দিতে পারবে, এমনিভাবে সৎ মা বাবা নিজ সন্তানকেও দিতে পারবে।
জি,
এরা পরস্পর পরস্পরকে জাকাত দিতে পারবে। যখন অন্য কোনো মাসলা না হয়, সৈয়দ না হওয়া, হাশেমি না হওয়া, ফকির হওয়া, যা আরজ করা হয়েছিল আর কি।
আচ্ছা হুজুর, এটা ইরশাদ করুন, জাকাত আদায় করার জন্য কি শর্তসমূহ আছে? অথবা কি কন্ডিশন আছে যার কারণে জাকাত আদায় হয়ে যায়?
দেখুন, জাকাত আদায় সঠিক হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে।
জি।
এক হচ্ছে নিয়ত, মনে যে নিয়ত হয়, ঠিক আছে।
জি।
আর দ্বিতীয়, যে জাকাতের অধিকারী তাকে আমরা যে টাকা পয়সা দিব তাকে সেটার মালিক বানিয়ে দেওয়া, তার আয়ত্তে ছেড়ে দেওয়া। এখন সে মালিক হয়ে গেল, সে মালিক হয়ে গেল তো আমাদের জাকাত আদায় হয়ে গেল। কেউ তাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি তাকে কি দিয়েছ, সে সাথে সাথে উত্তর দিবে, আমি তাকে জাকাত দিয়েছি।
জি।
কিন্তু এখানে এটা খেয়াল রাখতে হবে, যদি কোনো আত্মীয় গরিব থাকে,
অভাবী আত্মীয়,
অসহায় আত্মীয়, যেহেতু আত্মীয়দের দেওয়া উত্তম।
জি।
এখন বিষয় হচ্ছে, যদি এমন আত্মীয় হয়, যদি আমরা তাকে বলেই দিই জাকাত দিয়েছি, তবে বেচারা নিজেকে ছোট মনে করবে। সুতরাং উত্তম তো এটাই যে নিকট আত্মীয়কে জাকাত দেয়া, তার জন্য উত্তম এটাই যে সে উপহার বলে জাকাত দিবে, সালামি বলে জাকাত দিবে, মনে নিয়ত জাকাতেরই থাকবে, আর মুখে বলবে উপহার।
জি।
উপহার বলবে অথবা সালামি বলবে, সুতরাং এভাবেও জাকাত আদায় হবে।
জি।
কিন্তু মনে নিয়ত হওয়া শর্ত।
জি। হুজুর, এখানে শেষ দুটি প্রশ্ন আমি করতে চাচ্ছি, সুতরাং প্রথমত এটা ইরশাদ করুন, যদি কেউ ঋণ নিয়ে টাকা দিচ্ছে না আমাদের, এখন সে ঋণ আদায় করছে না আমাদের, তাহলে সে টাকাকে কি আমরা জাকাত হিসেবে গণনা করতে পারবো, যে ঠিক আছে এতটুকু জাকাত আমাদের হয়ে গেল?
এই ক্ষেত্রে দেখুন যে যদি সে কারো কোনো ব্যক্তি আপনার ঋণী, ঠিক আছে, আর সে মনে করুন শরীফ ফকির,
জি,
অর্থাৎ জাকাতের অধিকারী, আবার আপনার ঋণীও,
জি,
এখন যদি আপনি ঋণ ক্ষমা করে দেন তারপরও আপনার জাকাত আদায় হবে না।
জি।
তবে এমন করা যেতে পারে, যত টাকা তার নিকট আছে,
জি,
তা আপনি তাকে জাকাত স্বরূপ দিয়ে দিলেন।
আচ্ছা, যতটুকু ঋণ আছে।
হ্যাঁ, যতটুকু ঋণ আছে, যদি সে ক্ষমা করতে চায়,
যত টাকা সে ঋণী,
যত টাকা সে ঋণী, আপনি যদি তা ঋণী গণনা করতে চান, তার পদ্ধতি হচ্ছে,
জি,
যদি আমরা এমনি ক্ষমা করে দিই তাহলে জাকাত আদায় হবে না, এর পদ্ধতি হচ্ছে যত টাকা আছে, উদাহরণস্বরূপ লাখ টাকা আছে, পঞ্চাশ হাজার আছে, পঞ্চাশ হাজার আপনার ঋণ আছে, ঠিক আছে, আর আপনার পঞ্চাশ হাজার টাকা জাকাত, কিন্তু আপনি চাচ্ছেন তাকে ক্ষমা করে দিতে, এর পদ্ধতি হচ্ছে আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিন আর আপনি তাকে জাকাত হিসেবে দিয়ে দিন, সে তার আয়ত্তে নিয়ে গেল, জাকাত আদায় হয়ে গেল, এখন তার থেকে টাকা নিয়ে নিন,
এখন ঋণ হিসেবে নিয়ে নিবে।
হ্যাঁ, এখন ঋণের টাকা উসুল করে নিন।
জি। হুজুর, শেষ প্রশ্ন হচ্ছে, জাকাত হোক বা অন্যান্য সদকা, অনেক সময় দেওয়ার পর মানুষ খোটা দেয় আর অনুগ্রহ স্মরণ করায় নিজের, তাদেরকে কি নসিহত করবেন?
কোরআনে পাকে আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেছেন,
লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা।
কানজুল ইমানের অনুবাদ, নিজেদের দান বিনষ্ট করো না খোটার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। সুতরাং জাকাত হোক, ওয়াজিব সদকা হোক অথবা নফল সদকা হোক,
জি,
এভাবে অনুদানের পর খোটা দেয়া উচিত নয়, খোটা প্রদানের কারণে সওয়াব যে আছে না সেটা বিনষ্ট হয়ে যায়।
জাজাকাল্লাহ হুজুর, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, আপনার ছায়া আমাদের উপর বহাল রাখুক, আপনি এত সময় দেন, এত পরিশ্রম করেন, আমাদের বুঝান, আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দান করুক, ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জাকাতের ব্যাপারে কিছু না কিছু আহকাম এবং মাসআলা জানাশিন আমিরুল সুন্নাত থেকে শ্রবণ করলাম, কিন্তু প্রকাশ্য বিষয় যে মাসাইল অনেক বেশি, তারপরও অনেকের আবার নিজ এক অবস্থাও আছে। সুতরাং যদি আপনি চান যে জাকাতের মাসআলা শিখবেন, তাহলে এক তো এই প্রোগ্রাম আপনি দ্বিতীয়বার দেখতে পারবেন, এবং একটি কিতাব আছে মাকতাবতুল মদিনার, ফাইজানে জাকাত, অতএব এই কিতাব অধ্যয়ন করে নিন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী সমগ্র পৃথিবীতে আহলে সুন্নাতের বার্তাকে ব্যাপক করার জন্য, নিজের এবং সারা পৃথিবীর মানুষের সংশোধনের জন্য, মুসলমানদের কল্যাণের জন্য বিভিন্ন বিভাগ নিয়ে কাজ করছে, লাখ নয় কোটি কোটি টাকার বাজেট। এক্ষেত্রে আমরা আপনার নিকট সহযোগিতা কামনা করছি, আপনিও আপনার জাকাত বের করুন, নিজের সদকা বের করুন এবং দাওয়াতে ইসলামীকে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলের তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।